উগ্রবাদ, উৎকণ্ঠা এবং উত্তরণ। উগ্রবাদ নিয়ে উৎকণ্ঠা এখন বিশ্বব্যাপী। যুক্তি পরাস্ত হচ্ছে বারবার অপশক্তির কাছে, ভক্তিও আনত প্রায় অপশক্তির উপদ্রবে। মানবতা বোধের প্রতি অকস্মাতে চ্যালেঞ্জ কেন, এর স্বরূপ কি, কিভাবেই বা এ থেকে বেরিয়ে আসা যায়, এসব কিছুর অনুসন্ধান ও বিশ্লেষণ নিয়ে আমাদের এই রবিবারিক আয়োজনে আপনাদের সম্ভাষণ জানাচ্ছি আনিস আহমেদ। সভ্যতার সংঘাত বা ক্ল্যাশ অফ সিভিলাইজেশন তত্ত্বটি নিয়ে যে নানা মুনির নানা মত রয়েছে, সে কথা আমরা গত অনুষ্ঠানগুলোতে আলোচনা করেছি এবং তাঁর এই তত্ত্বের সঙ্গে অনেকেই দ্বিমত প্রকাশ করেছেন, কিন্তু বিষয়টি সম্পূর্ণভাবে অবজ্ঞা করার মতো নয়। সে কথাই বলছিলেন ব্রিটেন থেকে পরমাণু বিজ্ঞানের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও গবেষক ডক্টর আনিসুর রহমান।
ক্ল্যাশ অফ সিভিলাইজেশন বলতে আমি মিন করব না যে রুডিয়ার্ড কিপলিং এর যে ইস্ট ইজ ইস্ট, ওয়েস্ট ইজ ওয়েস্ট, নেভার দ্য টোয়াইন শ্যাল মিট, নট লাইক দ্যাট, কিন্তু দ্যার ইজ এ ক্ল্যাশ অফ সিভিলাইজেশন। দ্যাট ক্ল্যাশ অফ সিভিলাইজেশন ইজ নট রুডিয়ার্ড কিপলিংস ক্ল্যাশ, বাট ইট ইজ দ্য ideological clash. Wasted যে values, the standards, values and humanity and the Islamic humanity and values, they don't meet.
অধ্যাপক আনিসুর রহমান বলছেন যে কবি রুডিয়ার্ড কিপলিং যেমনভাবে পূর্ব পশ্চিমকে আলাদা করে দেখেছেন এবং তাঁর কবিতায় বলেছেন যে পূর্ব পশ্চিম কখনই একত্রিত হবে না, তেমন চাঁচা ছোলা অর্থে এই সভ্যতার সংঘাতকে অধ্যাপক রহমান দেখছেন না। তিনি বলছেন এই সংঘাত হচ্ছে এক ধরনের আদর্শগত সংঘাত। তিনি বলছেন যে পশ্চিমের মূল্যবোধের সঙ্গে ইসলামী মূল্যবোধের এক ধরনের দ্বন্দ্ব রয়েছে বলে তিনি বিশ্বাস করেন। তিনি তাঁর এই ধারণার সমর্থনে ডেনমার্কের বিখ্যাত মনস্তত্ত্ববিদ নিকোলাই সেনেলসকে উদ্ধৃত করে বলছেন,
নিকোলাই সেনেলস সোকল্ড ক্ল্যাশ অফ সিভিলাইজেশন এর উপরে বিরাট এক বই লিখেছে। মেইন পয়েন্ট হি which I think is quite interesting, je amader musalmander moddhe je ei rokom religious fanaticism grow korche tar tinta karon ache. Ekta holo what he called anger in the sense that it is our culture, that musalmander moddhe jodi ek musalman arek musalman sathe jodi anger show korte na pare tale he is below the other person. Or in other words, our social structure is such that we cannot relate as equal. You are either over me or below me. Either you are my inferior or you are my superior. And consequently, jodi dekhben je assertiveness is not by argument, but assertiveness in Muslim countries are always with shouting and abusive languages, some sort of thing.
তিনি বলছেন যে নিকোলাই সেনেলস মনে করেন যে রাগ দেখানোটা মুসলিম সংস্কৃতির একটা অংশ, উষ্মা প্রদর্শন করে এক মুসলমান অন্য মুসলমানের তুলনায় গুরুত্ব পায়। তাঁর তত্ত্ব অনুযায়ী মুসলমানদের মধ্যে সমতার অভাব রয়েছে, তারা মনে করেন হয় আপনি তাদের ঊর্ধ্বে নয়তো নিম্নে। এই মনস্তাত্ত্বিক কারণেই নিজের গুরুত্ব প্রদর্শনের এক ধরনের প্রতিযোগিতা চলতে থাকে এবং সেখানে রাগারাগি ও চেঁচামেচিটাই প্রধান হয়ে ওঠে। কিন্তু নিকোলাই সেনেলসের এই তত্ত্ব মেনে নেওয়া যায় না, কারণ তিনি যে ধরনের মুসলমানদের নিয়ে গবেষণা করেছেন তারা অনেকেই বন্দী জিহাদি, তাদের উষ্মা প্রকাশের উপায় হিসেবে তারা নিজেদের গুরুত্ব প্রদর্শনের কথা বলেছে, কিন্তু এটাকেই সার্বিক সত্য হিসেবে মেনে নেওয়া যায় না। আর জাতিগত সহিংসতা সে কি আজ নতুন? এ তো কেবল একুশ শতকের কথা নয়। এ সম্পর্কে বিখ্যাত ভাষাতত্ত্ববিদ এবং রাজনৈতিক চিন্তক নোম চমস্কি বলছেন,
Is it true that there's more ethnic conflict now than there was 20 years ago? Well, take a look. In most of the big conflicts that are going on around the world were going on right through the Cold War, like Burundi and Rwanda.
চমস্কি প্রশ্ন তুলেছেন, এটা কি ঠিক যে কুড়ি বছর আগেকার তুলনায় এখন জাতিগোষ্ঠীগত সহিংসতা বেড়েছে? তিনি বলেন যে বেশিরভাগ যেসব লড়াই এখন চলছে তা তো শীতল যুদ্ধের সময় থেকেই চলে এসছে। বুরুন্ডি আর রোয়ান্ডার কথাই ধরুন না কেন, সেই সত্তরের দশকের গোড়া থেকেই সেখানে লড়াই চলছে, পরেও সাবেক সোভিয়েত ইউনিয়নের কোনো রাজ্যে লড়াই হয়েছে, চেচনিয়ার কথাই ধরুন না কেন, কিংবা আজারবাইজানের কথাই ধরুন, কিংবা আর্মেনিয়া অথবা তাজিকিস্তান, এসব লড়াই তো হয়েছেই, কিন্তু সেসব নিয়ে কেউই মাথা ঘামায় না। তবে সেটাই স্বাভাবিক, যখনই কোনো অত্যাচারী সাম্রাজ্যের পতন ঘটে তখন দেখবেন সব ধরনের সংঘাত শুরু হয়ে গেছে। মনে করুন ইউরোপীয় সাম্রাজ্য ভেঙে পড়ার কথা। কাজেই তথ্য উপাত্তের ভিত্তিতেই এই ক্ল্যাশ অফ সিভিলাইজেশন সঠিক নয়। তত্ত্বের দিক থেকেও যে হান্টিংটনের সভ্যতার সংঘাত ভুল সে সম্বন্ধে চমস্কি বলেন যে তাহলে ইসলামের দিকে অঙ্গুলি নির্দেশ কেন করা
হয়?
চমস্কি বলছেন সবচাইতে বেশি মৌলবাদী, সবচাইতে কট্টর মুসলিম দেশ হচ্ছে সৌদি আরব, কিন্তু তারা তো যুক্তরাষ্ট্রের বন্ধু দেশ, আমরা তো তাদের কোণঠাসা করি না কখনোই। সেখানে তো পারিবারিক একনায়কতন্ত্র চলে, তারা যে পয়সা আমাদের কাছ থেকে উপার্জন করে তেল বিক্রি করে সেটা তো আর জনগণের কাছে যায় না, যায় লন্ডন কিংবা নিউ ইয়র্কে, তারা তো আর সভ্যতার সংঘাতের অংশ নয়। তবে এক ধরনের সংঘাত যে শুরু হল এবং পশ্চিমের বিরুদ্ধে অনেকগুলো দেশের ক্ষোভ যে দানা বেঁধেছিল সেই বিষয়টি নিকট অতীতের ইতিহাস। দুর্ভাগ্যবশত পশ্চিমের সঙ্গে সংঘাত বাদে যেসব দেশের সেগুলো অধিকাংশই মুসলিম প্রধান দেশ, সেজন্যই অতি সরলকৃতভাবে একে সভ্যতার সংঘাত হিসেবে কেউ কেউ দেখে থাকেন। কিন্তু নামে যাই বলা হোক না কেন, এক ধরনের দ্বন্দ্ব দানা বেঁধে ওঠে। এই সম্পর্কে চট্টগ্রাম থেকে প্রাবন্ধিক ও বিশ্লেষক আবুল মোমেন বললেন,
প্রথমত বিশ্বব্যাপী যে উগ্রবাদের একটা উত্থান আমরা দেখছি সেটার পেছনে একটা কারণ তো হল যে মধ্যপ্রাচ্যে এবং আফগানিস্তানে, এদিকে উত্তর আফ্রিকায় অনেকগুলো দেশে পশ্চিমা বিশ্বের যে অর্থনৈতিক স্বার্থের একটা বিবেচনা আছে সেখান থেকে তারা সেখানে ইন্টারভেন করেছে। এবং প্রথম এটা ধরুন আফগানিস্তানে শুরু হয়েছে, সেখানে উগ্রপন্থীদের সহযোগিতা করা হয়েছে সমাজতন্ত্রী সরকারকে পতন ঘটানোর জন্য। আবার ইরাকে একটা লড়াইয়ের পরিস্থিতি বিরাজ করছিল, ইরান ইরাক যুদ্ধেও এই ধরনের একটা ইন্টারভেনশন ছিল, ইরাকের কুয়েত আক্রমণের সময় একটা ভূমিকা আমরা দেখেছি, আর প্যালেস্টাইন ইস্যু তো দীর্ঘকাল ধরে চলছে। ফলে যদিও সোভিয়েত ইউনিয়নের পতনের মধ্য দিয়ে ১৯৯০-এ স্নায়ুযুদ্ধের অবসান হলো এবং আমরা আশা করেছিলাম যে বিশ্বে এক ধরনের গণতন্ত্রের বাতাবরণটা জোরদার হবে, কিন্তু এইটা খানিকটা একমেরু বিশ্ব হয়ে যেন বিশ্বের একটা ভারসাম্য নষ্ট হলো। আর আমরা দেখছি যে এই যে ইন্টারভেনশন গুলো হলো বিভিন্ন দেশে তাতে অনেকগুলো মানুষের মনের মধ্যে কিছু ক্ষোভ জন্মেছে এবং মানে ডাবল স্ট্যান্ডার্ডের প্রশ্ন উঠেছে যে সৌদি আরবের সঙ্গে এক ধরনের ব্যবহার করছে কিন্তু ইরাকের সঙ্গে ব্যবহার করছে অন্য রকমের, ইরাকে রেজিম চেঞ্জ করার কথাটা খুব গুরুত্ব পাচ্ছে যেখানে গণতন্ত্র আনতে হবে কিন্তু ঠিক সৌদি আরবের ক্ষেত্রে সেটা চাওয়া হচ্ছে না। ফলে এখানে যে একটা অন্য হিসেব কাজ করছে এটা মানুষ বুঝতে পারে। ফলে এই যে পশ্চিমের যে গণতান্ত্রিক একটা আবেদন ছিল, গণতন্ত্রের জন্য আবেদন যেটার শ্রেষ্ঠতা মানুষ মেনে নেবে, সেই জায়গাটা একটা কিন্তু খটকা তৈরি হলো এবং এইটা জোরদার হয়েছে ক্রমে ক্রমেই যখন আমরা দেখি যে ঘটনাচক্রে এই দেশগুলো সকলই মুসলিম প্রধান দেশ।
এই দ্বিবিধ নীতির কথা কিছুক্ষণ আগে নোম চমস্কিও বললেন। চমস্কির মতো ইলিনয় স্টেট ইউনিভার্সিটির পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট বিভাগের অধ্যাপক আলি রিয়াজও হান্টিংটনের ক্ল্যাশ অফ সিভিলাইজেশন তত্ত্বের সঙ্গে সহমত নন। এর আগের একটি অনুষ্ঠানে তিনি বলেছিলেন যে একুশ শতকের আগমনে এবং স্নায়ুযুদ্ধের পরিসমাপ্তিতে যে অতিশয় আশার সৃষ্টি হয়েছিল সেটা ছিল এক ধরনের ভ্রান্ত আশা। তবে তিনি একথাও বলেন যে সম্ভাবনা যে একেবারেই ছিল না তা কিন্তু নয়।
সম্ভাবনাটা তৈরি হয়েছিল এই যে আসলে একটা নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে উঠতে পারত, নতুন যে বিশ্ব ব্যবস্থাটা গড়ে উঠতে পারত সেটা এককেন্দ্রিক নয়, কিন্তু যেহেতু তৎকালীন সোভিয়েত ইউনিয়নের পতনের পরে একটা চেষ্টা হলো এককেন্দ্রিক একটা বিশ্ব তৈরি করার, যেটার কেন্দ্র হচ্ছে যুক্তরাষ্ট্র, তার শক্তি দিয়ে তার সামর্থ্য দিয়ে সে এই নতুন বিশ্ব ব্যবস্থা এককেন্দ্রিক এক বিশ্ব ব্যবস্থার দিকে অগ্রসর হল, সেটাই আসলে ভেঙে পড়বার যথেষ্ট কারণ তৈরি হয়। এই সব কিছু মিলিয়েই আমি বলছি যে আশাবাদের যেমন কারণ ছিল যে হ্যাঁ যেহেতু সোভিয়েত ইউনিয়নের পতনের মধ্য দিয়ে আপনি যেটাকে বলছেন যে একবিংশ শতাব্দীর শান্তির প্রত্যাশা, কেন প্রক্সি ওয়ারগুলো বন্ধ হবে বলে ধরে নেওয়া হলো, ধরে নেওয়া হলো যে আসলে এই যে ধরুন কর্তৃত্ববাদী শাসকদের প্রতি যুক্তরাষ্ট্রের যেমন, তেমন সাবেক সোভিয়েত ইউনিয়নের সমর্থন ছিল। যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে আমরা এটা সহজে বলতে পারি যে বিভিন্ন দেশে এইরকম কর্তৃত্ববাদী শাসন সমর্থন করা হয়েছে, অনুমান করা হলো সেগুলির প্রয়োজন হবে না যেহেতু এখন আর সংঘাতটা নাই। কিন্তু আপনি অনেকগুলো সমস্যা রেখে দিলেন, মধ্যপ্রাচ্যের কথা বলুন, আফগানিস্তানের কথা বলুন, যেখান থেকে শেষ পর্যন্ত 9/11 বিষয়টা আসলো, অর্থাৎ আল কায়দার যে উত্থান।
শান্তির সম্ভাবনা বিনষ্ট হওয়ার কিছু কিছু কারণ তুলে ধরলেন অধ্যাপক আলী রিয়াজ। তার কথার সূত্র ধরেই আগামী অনুষ্ঠানে আমরা দেখব উগ্রবাদের উৎপত্তির দিকটি এবং নতুন ওয়ার্ল্ড অর্ডারের পরিবর্তে যে এক ধরনের ডিসঅর্ডার সৃষ্টি হল সে দিকটিতেও। উগ্রবাদ, উৎকণ্ঠা ও উত্তরণ, এই অনুষ্ঠানের পরবর্তী সংকলন আগামী রোববার।